الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যেমন শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবী দামাত বরকাতুহুল আলিয়া তার একটি লিখিত রিসালা অসুস্থতা থেকে কবর পর্যন্ত, এই রিসালার মধ্যে তিনি একটি দুরূদ শরীফের ফজিলত এভাবে নকল করেন। যেমন হযরত সাইয়েদানা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন যে আমি সকল অজিফা ছেড়ে দিব এবং নিজের পুরো সময় দুরূদ শরীফ পাঠ করতে ব্যয় করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটি তোমার চিন্তা দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামদের ঘটনাবলী নিয়ে আমি আবারও আরেকবার আপনাদের সামনে হাজির হওয়ার সৌভাগ্য হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা গত অনুষ্ঠানের মধ্যে হযরত ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসালামের প্রতি তার ভাইদের যে বিদ্বেষ ছিল সেই সম্পর্কে শ্রবণ করেছি এবং তার ভাইরা তাকে একটি কূপে নিক্ষেপ করে দিয়েছে সে সম্পর্কে শ্রবণ করেছি। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল হযরত ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসালামকে কূপে নিক্ষেপ করার পর কি হয়েছিল সে সম্পর্কে আজকে এবং আরো অনেক কিছু ইনশাআল্লাহ জানার সৌভাগ্য অর্জন করব। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন শ্রবণ করি যে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামকে কূপে নিক্ষেপ করা হলো তখন কি হলো। তো ওই কূপের পাশে ঘটনাচক্রে আল্লাহর ইচ্ছায় একটি কাফেলা এই স্থানে পৌঁছে যায়। এই কাফেলা সিরিয়া থেকে মিশর যাচ্ছিল। তো এই কাফেলার লোকেরা পথ ভুলে এই জনমানবহীন জঙ্গলে এসে উপস্থিত হলো। তো মূলত আল্লাহ তাআলাই তাদেরকে পথ বুলিয়ে হযরত ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসালামকে উদ্ধার করার জন্য নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি শান। তো কাফেলার লোকেরা পানি খোঁজার জন্য লোক পাঠালেন। মালিক ইবনে দোবর নামক এক ব্যক্তি এই ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসালামকে যে কূপে ফেলে দেওয়া হয়েছিল এই কূপের সামনে আসলো পানি নেওয়ার জন্য এবং পানি তোলার জন্য কূপে বালতি নিক্ষেপ করলেন। হযরত ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসালাম শক্ত করে ওই বালতির রশি ধরে ফেললেন। তারপর কি হলো? তো পানির পরিবর্তে বালতির সাথে একটি সমুজ্জ্বল মুখমণ্ডল দেখতে পেয়ে ওই ব্যক্তিটি উল্লাসে চিৎকার করে বললেন, আরে এটা তো আনন্দের সংবাদ, এ তো এক অপূর্ব সুন্দর এক কিশোর। এই কূপের পানি লবণাক্ত, কিন্তু হযরত ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসালাম এর বরকতে ওই কূপের পানি মিষ্টি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এরপরে যে ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসালামকে কূপ থেকে তুললেন তখন কি ঘটল? তো কাফেলার লোকেরা হযরত ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসালামকে মূল্যবান পণ্যদ্রব্য মনে করে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামকে গোপন করে ফেলল। অথবা অনেক বর্ণনার মধ্যে রয়েছে যে হযরত ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসালামের ভাইয়েরা বাস্তব ঘটনা গোপন করে তাকে পণ্যদ্রব্য বানিয়ে নিল। যেমন কোন কোন রেওয়ায়েতে আছে যে বড় ভাই ইয়াহুদা প্রত্যেক দিন গোপনে হযরত ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসালামের জন্য কূপে খাবার নিয়ে আসত। তৃতীয় দিন তাকে কূপের মধ্যে না পেয়ে সেই ফিরে গিয়ে ভাইদের কাছে ঘটনাটা বর্ণনা করল। তারপর সবাই একত্রে দ্রুত সেখানে পৌঁছে অনেক খোঁজাখুঁজি করলো ভাইকে, কিন্তু খোঁজাখুঁজির পর তার ভাইকে অর্থাৎ ইউসুফ আল নবিনা আলী সালাতু ওয়াসালামকে ওই কাফেলার লোকদের মধ্যে পেয়ে গেল। তখন তারা বলল, এই ছেলেটি আমাদের গোলাম, পলায়ন করে সে এখানে এসেছে। এ কথা শুনে মালিক ইবনে দোবর এবং তার সঙ্গীরা অর্থাৎ ওই কাফেলার লোকেরা ভয় পেয়ে গেলেন। তারা মনে করলেন হয়তো তাদেরকে অর্থাৎ কাফেলার লোকদের চোর সাব্যস্ত করা হবে, তাই বাইদের সাথে হযরত ইউসুফ আলাইহিসসালামকে ক্রয় করার জন্য প্রস্তাব দিল। তারপর হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন ওই জায়গার মধ্যে সত্য কথাটা বলতে চাইলেন, তখন বড় ভাই যে শামউন ছিল সে ইব্রানি ভাষায় বলল, যদি তুই এই কাফেলার লোকদের সত্য কথা ফাঁস করে দিস তবে তোকে আমি জানে মেরে ফেলব। ভয়ে তিনি ইউসুফ আলাইহিসসালাম ওই জায়গায় আর মুখ খুলেননি। অতঃপর হযরত ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা তাকে অল্প মূল্যে কাফেলার নিকট গোলাম হিসাবে বিক্রি করে দিল এবং ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে 20 দিরহাম মূল্যে তারা তাকে বিক্রি করেছিল এবং 10 ভাই 2 দিরহাম করে নিজেদের মধ্যে বণ্টন করে নিয়েছিল। আর কোন কোন রেওয়ায়েতে আছে তারা তাকে 18 দিরহাম দিয়ে বিক্রি করেছিল। জনপ্রতি 2 দিরহাম ভাগ করে নিয়েছিল কিন্তু একজনেই কোনো দিরহাম নেয়নি। হযরত ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা এই যে 20 দিরহাম মূল্যে এত অল্প মূল্যে বিক্রির কারণ হলো তারা এই মহাপুরুষের সঠিক মূল্য সম্পর্কে অজ্ঞ ছিল, অথবা এটাও হতে পারে যে তারা তাকে বিক্রি করে টাকা পয়সা অর্জন করা তাদের উদ্দেশ্য ছিল না, বরং তাদের উদ্দেশ্য ছিল পিতার কাছ থেকে যেই কোনো ভাবে হোক এই ইউসুফ আলাইহিসসালামকে বিচ্ছিন্ন করে দেওয়া। তাই তারা কেবল বিক্রি করে দিয়ে ক্রান্ত হয়নি, বরং তারা আশঙ্কা করছিল যে কাফেলার লোকেরা এই ইউসুফ আলাইহিসসালামের কাকুতি মিনতি দেখে হয়তোবা তারা এই ইউসুফ আলাইহিসসালামকে ছেড়ে দিতে পারে। তাই তারা অর্থাৎ তার ভাইয়েরা কাফেলার লোকের পিছে পিছে এত দূর পর্যন্ত গিয়েছিল। তাছাড়া বিক্রি করে কাফেলার হাতে তুলে দেওয়ার সময় বলেছিল যে এই গোলামটি বড়ই অবাধ্য ও পলায়নপর স্বভাবের। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এরপর তারা ওই হযরত ইউসুফ আলাইহিসসালামকে কাফেলার লোকেরা নিয়ে মিশরের দিকে রওনা হয়ে গেল। এবার আসুন শোনা যাক যে মিশরে কি ঘটেছিল। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। তা হলো যে হযরত ইউসুফ আলাইহিসসালামের আম্মাজানের কবরটি সেই পথেরই দাঁড়ে ছিল। হযরত ইউসুফ আলাইহিসসালাম তার আম্মাজানের কবরটি দেখে আবেগকে ধরে রাখতে পারলেন না, বাহন থেকে নেমে গেলেন। তারপর তার আম্মাজানের সাথে আলাপ করা শুরু করে দিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, হে পরম স্নেহময়ী মা, কবর থেকে মাথা তুলে আপনার সন্তানকে একবার বুকে জড়িয়ে নিন। হে মা, আমার আমার ভাইয়েরা আমাকে কূপে ফেলে দিয়েছিল, আমার আব্বা জান থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, তুচ্ছ মুদ্রার বিনিময়ে আমাকে আমার ভাইয়েরা বিক্রি করে দিয়েছে। এই ধরনের আলাপ হযরত ইউসুফ আলাইহিসসালাম তার মায়ের সাথে করতে লাগলো। তিনি ইউসুফ আলাইহিসসালাম তার মাকে আরো বলতে লাগলেন, এই শিশু বয়সেও আমার প্রতি তাদের এতটুকু করুণাও হয়নি, দয়া মায়া বালাই তারা দেখায়নি। আমি মহান আল্লাহর দরবারে আবেদন করছি, আমাকে এবং আমার আব্বা জানকে তিনি মকামের রহমতে একত্র করুন, তিনি সকল দয়াময়ের বড় দয়াময়। তারপর যে গোলামটিকে যত ইউসুফ আলাইহিসসালামের দেখাশোনার জন্য মোতায়েন করা হয়েছিল সে যখন পিছনে ফিরে তাকালো তখন দেখলো যে বাহনের মধ্যে হযরত ইউসুফ আলাইহিসসালাম নেই। তৎক্ষণাৎ সে যখন পিছনে আর একটু ফিরে দেখলো তখন দেখতে পেল হযরত ইউসুফ আলাইহিসসালাম একটি কবরের পাশে বসে কান্নাকাটি করছেন। তখন ওই গোলামটি বলল, বিক্রেতারা তো আমাকে সত্য কথাই বলেছিল, তুমি তো পালানো ছেলে। এই বলে সেই হযরত ইউসুফ আলাইহিসসালামকে সজোরে একটি তাপ্পড় মেরে দিল। ওই তাপ্পড়টির ব্যথার কারণে, ওই তাপ্পড়টির চোটে তিনি ইউসুফ আলাইহিসসালাম ওই জায়গার মধ্যে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। যখন হযরত ইউসুফ আলাইহিসসালামের হুঁশ ফিরে এলো তখন তিনি বললেন, আমাকে কিছু বলিও না, এটি আমার আম্মাজানের কবর, তাকে সালাম করার জন্য আমি বাহন থেকে নেমে এসেছিলাম। ভবিষ্যতে আমি এমন কোনো কাজ করব না যা তোমাদের অপছন্দ হয়। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন চেহারা মুবারক রক্তাক্ত হয়ে গিয়েছিল তার তাপ্পরের কারণে। তাছাড়া পড়ে যাওয়ার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারায় মাটি লেগেছিল। তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস কেঁপে কেঁপে আল্লাহ তাআলার দরবারে আরজ করতে লাগলেন, হে আল্লাহ, যদি আমার কোনো দোষ থেকে থাকে তাহলে আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব আহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হুরমতের উসিলায় আমাকে মাফ করে দিন। তার এই অবস্থা দেখে আসমানের ফেরেশতারাও চিৎকার দিয়ে উঠলেন এবং আল্লাহ দরবারে তার জন্য ফরিয়াদ করতে লাগলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরশাদ করলেন, হে আমার ফেরেশতারা, ইনি তো আমার নবী, আমার নবীর সন্তান, তিনি আজ আমার কাছে ফরিয়াদ করছেন, আমার কাছে সাহায্য প্রার্থনা করছেন, আমি তো তার আবেদন মঞ্জুরকারী, সকল আবেদনকারীর আবেদন তো আমি কবুল করি। আল্লাহ বলেন, হে জিব্রাইল, এক্ষুনি যাও আমার এই বান্দাটিকে সাহায্য করো। সুবহানাল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এবার হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন, এসে বললেন, হে আল্লাহর বন্ধু, আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন আর কান্নাকাটি না করতে বলেছেন। আপনি সাতটি আসমানের ফেরেশতাদেরকে কাঁদিয়ে তুলেছেন। আপনি কি চান যে আসমান আর জমিন এক হয়ে যাক, অর্থাৎ আসমান আর জমিনকে একত্র করা হোক, জমিনকে ধ্বংস করে দেওয়া হোক? তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তা হবে কেন? আল্লাহ তো আমাকে ধৈর্য এবং সহিষ্ণুতা দান করেছেন। তিনি যদি শীঘ্রতা না চান তাহলে আমিও শীঘ্রতার পক্ষপাতী হতে যাচ্ছি না। হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে ডানা ছিল ওই ডানা দিয়ে পৃথিবীতে মারলেন, আর তখন থেকে লাল রঙের একটি বাতাস প্রবাহিত হতে লাগলো। সূর্যের আলো আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। সে লাল বাতায় চতুর্দিকে অন্ধকার ছেয়ে গেল। কাফেলার লোকেরা একজন অন্যজনকে দেখতে পাচ্ছিল না, এতই অন্ধকার হয়ে গেল যে একজন কাফেলার লোকেরা অন্যজন কাফেলার লোকদেরকে দিনের বেলায় দেখতে পাচ্ছিল না। তখন চারিদিকে শুরু হয়ে গেল লাল তুফান, আর আলো বলতে কোনো কিছুই নেই, অন্ধকার, শুধু অন্ধকার। তখন এক ব্যবসায়ী বলল, হে কাফেলার লোকেরা, তোমরা যার যার বাহন থেকে তাড়াতাড়ি নেমে যাও, নিশ্চিত ধ্বংস থেকে নিজেদেরকে রক্ষা করো। এই রাস্তা দিয়ে আমি বহু বছর ধরেই যাতায়াত করেছি, আজকের এই দিনটির মতো দিন আমি আর কখনো দেখিনি। সবাই তাড়াতাড়ি যার যার গুনাহ হতে মাফ চেয়ে নাও, আজকের এই মুসিবতটি নিশ্চয়ই আমাদের কোনো একটি গুনাহের কারণে এসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাপ্পর দেওয়াকারী ওই গোলাম বলে উঠল যে আমি যখন ইউসুফকে তাপ্পর মেরেছিলাম তিনি তখন মুখটিকে আসমানের দিকে তুলে ধরেছিল এবং অদরে কিছু ভিড় ভিড় করছিল। তখন ওই ব্যবসায়ী বলল, আফসোস, তোমার ধ্বংস, তুমি তো দেখছি শুধু তোমাকেই না আমাকেও ধ্বংস করে দিলে। তৎক্ষণাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরজ করল, হে বালক, আপনাকে তাপ্পট মেরে আমরা আপনার উপর বড় অত্যাচার করেছি। হে বালক, আপনি যদি প্রতিশোধ নিতে চান তাহলে নিয়ে নিন, আমরা প্রস্তুত। তিনি বললেন, আমি অত্যাচারীদের নিকট হতে প্রতিশোধ নিই না। সুবহানাল্লাহ, তিনি আরো বলতে লাগলেন যে আমার সম্পর্ক তো সেই সব পরিবারের সাথে যারা অত্যাচারীদেরকে ক্ষমা করে দেন, মাগফিরাতের দোয়া দিয়ে থাকেন, তোমাদেরকে আমি মাফ করে দিলাম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিন। তার মাফ করে দেবার সাথে সাথেই অন্ধকার কেটে গেল, বাতাস থেমে গেল, লাল তুফান থেমে গেল, সূর্য উজ্জ্বল হয়ে দেখা দিল আর পূর্ব ও পশ্চিম আলোকময় হয়ে উঠল। তারপর কাফেলাটি অত্যন্ত নিরাপদে মিশরে গিয়ে পৌঁছল। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর প্রিয় নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন ধৈর্য, সহিষ্ণুতা এবং ক্ষমা করার কেমন ধরন ছিল যা আপনারা এখন শুনতে পেলেন, এগুলোকেও আপনারা আপনাদের সামনে কল্পনা করুন যে আজকে যদি আমাদেরকে দুনিয়াতে কেউ আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, আমাদের যদি কেউ আঘাত করে, কেউ অত্যাচার করে, তাহলে আজ বর্তমানে আমি আপনি কি করি, একটু চিন্তা করি, আমি আপনিও মুসলমান, আমি আপনিও আশিক রসুল, আমি আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি উম্মত দাবিদার, কিন্তু আমরা কি করি? হয়তো বা দেখা যাবে কেউ যদি আমাদেরকে অত্যাচার করে, কেউ যদি আমাদেরকে আঘাত করে, আমরা পাথরের বদলে ইট মারতে রাজি হয়ে যাই। সামান্য কেউ একটা খারাপ কথা বললে তার সাথে আমরা ঝগড়া লাগিয়ে দিই, আমরা তাকে ক্ষমা করার অভ্যাস যা আমাদের নেই বললেই চলে। যেমন আমরা শ্রবণ করলাম ইউসুফ আলে নবী আলী সালাতু ওয়াসাল্লাম কে একজন গোলাম তাপ্পট মেরে, এমন জোরে তাপ্পট মেরেছে যার কারণে ইউসুফ আলী সালাতু ওয়াসাল্লাম একজন আল্লাহ তাআলা নবী, তার গাল মুবারক, তার চেহারা মুবারক রক্তাক্ত হয়ে গিয়েছে। তারপরেও এই ইউসুফ আলে নবী আলী সালাতু ওয়াসাল্লাম বললেন, যাও আমরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম, এবং আল্লাহ তাআলা দরবারে দোয়া করলেন যেন আল্লাহ তাআলাও তোমাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই গুণাবলী আমাদের মাঝে খুব কমই তো পাওয়া যায়। হযরত ইউসুফ আলে নবী আলী সালাতু ওয়াসাল্লামের কাফেলার লোকদেরকে ক্ষমা করে দিয়েছেন। তো হযরত ইউসুফ আলে নবী আলী সালাতু ওয়াসাল্লামকে যখন মিশরে নিয়ে যাওয়া হলো, তখন তারা ওই গোলামরা সবাই হযরত ইউসুফ আলী সালাতু ওয়াসাল্লামকে মিশরের বাজারে তুললেন, যেন হযরত ইউসুফ আলে নবী আলী সালাতু ওয়াসাল্লামকে একজন দাস রূপে বিক্রি করতে পারেন। তার অসাধারণ রূপ অর্থাৎ ইউসুফ আলে নবী আলী সালাতু ওয়াসাল্লামের অসাধারণ রূপ, সৌন্দর্য ইত্যাদির কারণে তার দাম দিন দিন অর্থাৎ তার দাম অনেক 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 বাড়তে লাগলো। সে সম্পর্কে বর্ণনার মধ্যে রয়েছে যে এমনকি তার দাম এতই বেড়ে গেল যে তার শরীরের ওজন পরিমাণ কস্তুরি, রূপা এবং রেশম দেওয়া হতে লাগলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত ইউসুফ আলে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম এর শরীরের রূপ ও সৌন্দর্য মিশরবাসীদের কাছে প্রকাশ করে দিয়েছিলেন। সবাই যখন হযরত ইউসুফ আলে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের রূপ ও সৌন্দর্য দেখল, মিশরবাসীরা এর আগে এত সুন্দর মানুষ আর কখনো দেখেনি। তার সৌন্দর্য যখন উন্মুক্ত করে দেওয়া হলো, হাকিকি সৌন্দর্য যখন ইউসুফ আলে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম হতে পর্দা তুলে দিল, তখন তাকে একবার দেখার জন্য সবাই অর্থাৎ প্রত্যেক মিশরবাসীরা সবাই এক জায়গার মধ্যে অর্থাৎ ইউসুফ আলে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে এসে জমা হতে লাগলো। সবাই অস্থির হয়ে উঠল যে এক নজর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দেখার জন্য। মিশর রাজ্যে বাজারে এক ধুম পড়ে গিয়েছিল, প্রচুর ভিড় জমে উঠেছিল। কথিত আছে যে ইউসুফ আলে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দেখার জন্য মানুষের এত উপচে পড়া ভিড় হয়েছিল যে সেই ভিড়ের কারণে 25,000 নর নারী জীবন হারিয়েছিল। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু চিন্তা করে দেখুন, হযরত ইউসুফ আলে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে মিশরবাসীরা এক নজর দেখার জন্য এত মানুষের ভিড় হয়েছিল যে কত মানুষের ভিড় হলে যে 25,000 মানুষ যে মানুষের ভিড়ের কারণে মারা যেতে পারে। আমরা চিন্তা করে দেখি যে কত মানুষ ইউসুফ আলে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দেখতে এসেছিল। এই সম্পর্কে আরো বর্ণনার মধ্যে এসেছে, হযরত ইউসুফ আলে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সৌন্দর্যের দখল সহ করতে না পেরে আরো 5,000 পুরুষ এবং 360 কুমারী রমণী অক্কা পেয়েছিল। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এবার হযরত ইউসুফ আলে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে কিনে নিয়ে যাওয়ার জন্য সবাই টাকা কড়ি আনতে শুরু করলো, ধন দৌলত নিয়ে আসতে আরম্ভ করে দিল। প্রথমে মুদ্রা রাখা হলো, তার শরীরের ওজন পরিমাণ কেউ কস্তুরি নিয়ে এলো, আবার ওজন পরিমাণ কেউ রেশম নিয়ে এলো, ওজন পরিমাণ আবার কেউ রূপা দিতে প্রস্তুত হয়ে গেল। এত বেশি দাম দেওয়া সবার সামর্থ্যে ছিল না, সবচেয়ে বেশি দাম তো মিশরের অর্থমন্ত্রী দিতে পারত। সুতরাং তিনি এই চড়া দাম দিয়ে হযরত ইউসুফ আলে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে কিনে নিয়ে ফেললেন। অর্থাৎ মিশরের যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি তো সবচেয়ে বেশি চড়া দাম দিতে পারবেন, তো সেজন্য ওই মিশরের অর্থমন্ত্রী তিনি হযরত ইউসুফ আলে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে কিনে নিয়ে গিয়েছিল। মিশরের যে অর্থমন্ত্রী তিনি হযরত ইউসুফ আলে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে ক্রয় করেছিল, ওই অর্থমন্ত্রীকে আজিজ মিশর নামে প্রসিদ্ধ ছিল। তখন মিশরের বাদশাহ যিনি ছিলেন তিনি এই আজিজ মিশর নন, আজিজ মিশর মিশরের বাদশাহ ছিলেন না, বাদশাহ যিনি ছিলেন তিনি হচ্ছে আর রিয়ান ইবনে ওয়ালিদ, তিনি ছিলেন আমলিকা গোত্রের। তাছাড়া তিনি হযরত ইউসুফ আল নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিল। মিশরের বাদশাহ। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এবার ওই আদিজ মিশর অর্থাৎ ওই অর্থমন্ত্রীকে আদিজ মিশর বলা হতো। এবার এই আদিজ মিশর যখন হযরত ইউসুফ আলানবিয়ানা ওয়ালি সালাতামকে কিনে নিয়ে গেল, তখন তার বয়স কত ছিল এ ব্যাপারে তফসিরে উল্লেখ রয়েছে যে আদিজ মিশর যখন হযরত ইউসুফ আলানবিয়ানা ওয়ালি সালাতামকে কিনে নিয়ে যাচ্ছিলেন তখন তার বয়স হয়েছিল 17 বছর। তিনি আদিজ মিশরের গৃহে 13 বছর অবস্থান করেন। তো প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এবার আদিজ মিশর হযরত ইউসুফ আলানবিয়ানা ওয়ালি সালাতামকে কিনে গড়ে নিয়ে গিয়ে তার স্ত্রীকে বলেছিলেন। তার স্ত্রীর নাম সম্পর্কে বর্ণনার মধ্যে এসেছে যে তার স্ত্রীর নাম ছিল জুলাইকা। তো সে ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউসুফে ব্যক্ত করেছেন, তরজমায়ে কুরআন কানজুল ঈমান থেকে অনুবাদকৃত। আর মিশরের যে ব্যক্তিটি তাকে খরিদ করেছিল সে তার স্ত্রীকে বলেছিল, ইনাকে ইজ্জত সম্মানে রাখবে, হয়তো ইনার দ্বারা আমরা প্রভূত উপকৃত হব, অথবা ইনাকে আমরা আমাদের সন্তান বানিয়ে নিব। আর এভাবে আমরা ইউসুফকে সেই ভূখণ্ডে অর্থাৎ দেশে জায়গার মধ্যে অবস্থানের ঠিকানা করে দিই, তিনি যেন তাদেরকে কর্মের পরিণতি সম্বন্ধে অবহিত করেন। আর আল্লাহ তাআলা তার কাজে অতিশয় ক্ষমতাশীল, তবে অনেকে তা জানে না। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আদিজ মিশর হযরত ইউসুফ আলানবিয়ানা ওয়ালি সালাতু ওয়াসসালামের ললাট দেশে সৌভাগ্য ও বিজয়ের নকশা দেখে নিয়েছিলেন। তিনি তাকে খুব আদর যত্ন আর ভালোবাসায় গড়ে এনেছিলেন আর বিবিকে বলেছিলেন, এক আদরের সন্তান মিলে গেল, এই ছেলের সুবিধা অসুবিধার প্রতি সর্বদা সজাগ থাকবে, একে কখনো মনে ব্যথা পেতে দিবে না, এর দেহাবয়ব আর এর সৌন্দর্য শানদার, কোনো অসাধারণ ব্যক্তিত্বের ইঙ্গিত বহন করছে। এমনও হতে পারে যে এ আমাদের জন্য ভবিষ্যতে খুবই উপকারী রূপে প্রতীয়মান হবে, একে তো সন্তানই বানিয়ে নিতে পারি। আদিজ মিশরের স্ত্রীর নাম ছিল যে জুলাইকা। তো প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে লক্ষ্য করুন যে সেই রাজ্যে যেখানে হযরত ইউসুফ আলানবিয়ানা ওয়ালি সালাতু ওয়াসসালামের কোনো বংশধর ছিল না এবং একজন দাসর শৃঙ্খলে আবদ্ধ করেই তাকে কি মিশরে আনা হয়েছিল, এবং বিক্রেতাও তার সাথে একজন পালিয়ে আসা দাসের ন্যায় আচরণ করেছিল, তাছাড়া সাধারণ দাস রূপেই তাকে দাসের বাজারে তোলা হয়েছিল, সেই দাসই বেচা কিনা হয়েছিল, সেই ইউসুফ আলানবিয়ানা ওয়ালি সালাতু ওয়াসসালামের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ইজ্জত সম্মানের ব্যবস্থা করে দিলেন যে মিশর রাজ্যের অর্থমন্ত্রী হযরত ইউসুফ আলানবিয়ানা ওয়ালি সালাতু ওয়াসসালামকে ক্রয় করে নিয়েছেন। শুধু তাই নয়, সেই অর্থমন্ত্রীর প্রতি পিতৃসুলভ স্নেহবোধ তার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে ইউসুফ আলানবিয়ানা ওয়ালি সালাতু ওয়াসসালামের প্রতি, অর্থাৎ ইউসুফ আলানবিয়ানা ওয়ালি সালাতু ওয়াসসালামের সম্মান ইজ্জত বৃদ্ধি করার জন্য। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, এমন তিন ধরনের ব্যক্তিত্ব রয়েছেন যারা কাজ করেছেন বড়ই দুর্দশিতা সহকারে। তাদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আদিজ মিশর, যিনি হযরত ইউসুফ আলানবিয়ানা ওয়ালি সালাতু ওয়াসসালামের ব্যাপারে নিজের স্ত্রীকে বলেছিলেন, ইনাকে পরম ইজ্জত সম্মানের সাথে থাকতে দেবে। দ্বিতীয় ব্যক্তিত্ব হচ্ছেন হযরত শুয়াইব আলানবিয়ানা ওয়ালি সালাতু ওয়াসসালাম। এই শুয়াইব আলানবিয়ানা ওয়ালি সালাতু ওয়াসসালামের কন্যা, যিনি তার দূরদর্শিতার দ্বারা হযরত মুসা আলানবিয়ানা ওয়ালি সালাতু ওয়াসসালামকে একজন শক্তিধর আমানতদার বুঝতে পেরে তার পিতাকে পরামর্শ দিয়েছিলেন, আব্বা জান, ইনাকে আপনার কাছে রেখে দিন, নিশ্চয় তিনি সর্বোত্তম চাকর যিনি সর্বাধিক শক্তিধর এবং আমানতদার হন। আর তৃতীয় ব্যক্তিত্ব হচ্ছেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেননা তিনি তার দূরদর্শিতা দ্বারা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করেছিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এবার হযরত ইউসুফ আলানবিয়ানা ওয়ালি সালাতু ওয়াসসালামকে আরেক পরীক্ষা তার উপর অর্পণ করা হলো, যে এরকম আদিজ মিশরের গড়ে এই পরীক্ষাটির সূত্রপাত হলো, সেটি কি আসুন শ্রবণ করি। হযরত ইউসুফ আলানবিয়ানা ওয়ালি সালাতু ওয়াসসালাম আবারও যেই পরীক্ষার শিকার হলো সেটা হচ্ছে, জুলাইকা যেই আদিজ মিশরের বিবি ছিল, ওই জুলাইকা অনেক অনেক দিন পূর্বে হযরত ইউসুফ আলানবিয়ানা ওয়ালি সালাতু ওয়াসসালামকে স্বপ্ন দেখেছিলেন। হযরত ইউসুফ আলানবিয়ানা ওয়ালি সালাতু ওয়াসসালামের সাথে ভালোবাসায় জড়িত দেখেছিলেন, ক্রমে ক্রমে প্রেম জমে উঠেছিল এমত অবস্থা দেখেছিলেন, তাই জোলাইকা হযরত ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিজের দিকে আসক্ত করার চেষ্টা করতে লাগলো। তখন হযরত ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম জোলাইকাকে যা বলেছিলেন সে সম্বন্ধে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন। তিনি বলেছিলেন, আল্লাহ পানা দিন, এই আজিজ তো আমার অভিভাবকই বটেন, তিনি আমাকে সুখে শান্তিতে রেখেছেন, নিশ্চয়ই অত্যাচারীদের কল্যাণ হয় না। ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম আজিজ মিশরের এহসানের কথাগুলো তুলে ধরেছিলেন, বলেছিলেন তিনি তো আমার অভিভাবকত্বের দায়িত্ব পালন করে যাচ্ছেন, তিনি তো আমাকে নিজের সন্তান নেই মনে করেন, অথচ আপনি কেন আমাকে এই ধরনের কাজের প্রতি উদ্বুদ্ধ করতে চান, আমি তার আমানতের কিয়ামত কিভাবে করতে পারি। এমনিতেই তো হযরত ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালামের আল্লাহর নবীও বটেন। ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম তা থেকে অর্থাৎ এই প্রেম থেকে প্রথমে অকাট্য রূপে এবং সন্দেহাতীত ভাবে পবিত্র ছিলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবী বানিয়েছেন, তাই তিনি যে কোনো ধরনের দোষ ত্রুটি থেকে চির পবিত্র নির্দোষ। হযরত ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্বন্ধে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনে এই কথা ব্যক্ত করে দেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে বললেন, আল্লাহ আল্লাহ, এ হতে পারে না, আপনার স্বামী তো আমার একজন মহানুভব, তিনি তো বড় সম্মান বড় ইজ্জত দিয়েই আমার অভিভাবকত্ব করে যাচ্ছেন। অতএব হযরত ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি অকাট্য রূপই এই ধরনের কাজের সম্পর্ক যে বর্তমানে যা বলে থাকে এগুলো জুড়ে দেওয়া যেতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন, যে ব্যাপারে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে কবিরে লিখেছেন, তিনি বলেন, যে সব মূর্খ মানুষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে মন্দের কিংবা মন্দের মনোভাবের সম্পর্ক জুড়ে দেয়, তারা যদি আল্লাহর দিনের অনুসারে হয়ে থাকে তাহলে তারা যেন আল্লাহর সাক্ষ্যটি মেনে নেয়, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা যত ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালামের সচ্চরিত সম্পর্কে দিয়েছেন। আর তারা যদি শয়তানের অনুসারে হয়ে থাকে তাহলে তারা শয়তানের সাক্ষ্যই গ্রহণ করুক। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে হেফাজত থাকার সে তৌফিক দান করুক, আমিন। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই ব্যাপারটি থেকে হেফাজতে রাখুন। তো জুলাইকা তার পিছু দাওয়া করলেন, অর্থাৎ জুলাইকা হযরত ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালামকে কিভাবে এই গুনাহের কাজে লিপ্ত করতে পারেন সেই কাজের মধ্যে দাওয়া করলেন। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এরপরে হযরত ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালামকে জুলাইকা একটি মারাত্মক গুনাহের ফাঁদের মধ্যে ফেলে দিল। কি গুনাহের ফাঁদের মধ্যে ফেলা হয়েছিল সে সম্পর্কে আজকে বয়ান করার সৌভাগ্য হচ্ছে না, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আগামী অনুষ্ঠানের মধ্যে আমরা হযরত ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালামকে জুলাইকা একটা যে গুনাহের ফাঁদে ফেলেছিল এবং এর থেকে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালামকে কিভাবে রক্ষা করেছিল, এর পরে কি হয়েছিল, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আরো অনেক ঘটনা রয়েছে এই ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে, এগুলো ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানের মধ্যে আমরা শ্রবণ করব। তাই দেখতে থাকুন সব সময় মাদানী চ্যানেল বাংলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াত ইসলামের সুন্দর মাদানী পরিবেশে আজীবন সমৃদ্ধ থাকার সেই তৌফিক দান করুক। এবং আলহামদুলিল্লাহ আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা ইউসুফ আলে নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালামের ধৈর্য, তিনি যে মানুষকে ক্ষমা করে দেওয়ার সে সম্পর্কে শ্রবণ করেছি এবং মানুষ যে মিথ্যা প্রেম মন্দ প্রেম সম্পর্কিত সে সম্পর্কে শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার সেই তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।